বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ।
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে, এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো, শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 11 জুলাই, 27 আষাঢ় এবং ফার্সি 20 থির। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 10:23, ভারত সময় রাত 9:53 এবং তেহরান সময় রাত 8:53, আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com অথবা radiotehran@wsiribir। ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শুনতে পাবেন এই ঠিকানায় www.facebook.com/radiotehranbn। ইউটিউবে অনুষ্ঠান শোনার ঠিকানা www.youtube.com/radiotehranbangla1982। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন সৌদি নেতৃত্বাধীন জোট ও আল কায়দা সন্ত্রাসীদের বিরুদ্ধে ইয়েমেনের স্বেচ্ছাসেবী ও সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক বিজয় সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশের রাজধানী ঢাকায় করোনার মাঝেও ডেঙ্গুর সংক্রমণ বৃদ্ধি ও স্বাস্থ্য অধিদপ্তরের সতর্কতা সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ। রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। আফগানিস্তানের বিভিন্ন এলাকায় সরকারি বাহিনীর সঙ্গে তালেবানের সংঘর্ষ অব্যাহত, নিরাপদ রয়েছে ইরান সীমান্ত। আফগানিস্তান সীমান্তে ভারী অস্ত্রশস্ত্র মোতায়েন করেছে তুর্কমেনিস্তান, 50 কূটনৈতিক ও কর্মীকে দেশে ফিরিয়ে নিয়েছে ভারত। বাংলাদেশে করোনা ভাইরাসে একদিনে 230 জনের মৃত্যুর রেকর্ড, 24 ঘন্টায় আক্রান্ত প্রায় 12,000। আরব লীগ থেকে সংযুক্ত আরব আমিরাতকে বহিষ্কারের দাবি জানিয়েছে ফিলিস্তিনের ফাতা, ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে জর্দানের রাজার সাক্ষাতের খবর। আসসালামু আলাইকুম। এতক্ষণ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনে রয়েছে আমি আশরাফুর রহমান। আফগানিস্তানের বিভিন্ন এলাকায় সরকারি বাহিনীর সঙ্গে তালেবানের সংঘর্ষ অব্যাহত রয়েছে বলে খবর পাওয়া গেছে। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা এসব সংঘর্ষের খবর জানিয়ে বলেছে কোনো কোনো স্থানে আফগান সৈন্যরা তালেবানের অগ্রাভিযান প্রতিহত করেছে, আবার কোনো কোনো জেলা তালেবানের দখলে চলে গেছে। কান্দাহার প্রদেশের সেনা কমান্ডার মোহাম্মদ সাদেক ইসা জানিয়েছেন কান্দাহার শহরে তালেবান অস্ত্রধারীদের সঙ্গে তাদের তীব্র সংঘর্ষ হয়েছে। এ সময় আফগান বিমান বাহিনীর হামলায় 70 জন তালেবান নিহত হয়েছে। গজনি শহরের আশপাশে শনিবার দিনভর সংঘর্ষ হয়েছে এবং গজনি সিটি কর্পোরেশনের একজন কাউন্সিলর জানিয়েছেন তালেবান অস্ত্রধারীরা ঘরবাড়িতে ঢুকে সাধারণ মানুষকে জিম্মি করে তাদের সরকারি সেনাদের বিরুদ্ধে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। বাগদিস প্রদেশের গভর্নর হিসামউদ্দিন শামস জানিয়েছেন শুক্রবার রাত থেকে প্রদেশের কালানুর শহরে আবার হামলা চালিয়েছে তালেবান। শামস বলেন বাগদিসের প্রাদেশিক পরিষদের 2 সদস্য ফরিদ আকিজি এবং খানজান জাফর সরকার পক্ষ ত্যাগ করে তালেবানে যোগ দিয়েছে। এদিকে আফগানিস্তানের সাবেক মুজাহিদ কমান্ডার ইসমাইল খান তালেবানের বিরুদ্ধে অস্ত্র তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন শুধু হেরাত নয়, আফগানিস্তানের গোটা দক্ষিণ পশ্চিমাঞ্চল তালেবানের দখলমুক্ত করার জন্য তিনি গণবাহিনীর সঙ্গে লড়াই করবেন। প্রেসিডেন্ট আশরাফ গনি নেতৃত্বাধীন আফগান সরকার ইসমাইল খানের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। গত কয়েকদিন ধরে তালেবানের বরাত দিয়ে কোনো কোনো পশ্চিমা গণমাধ্যম খবর দিয়েছে, আফগানিস্তানের শতকরা 85% এলাকা তালেবান দখল করে নিয়েছে। তবে আফগান সরকার এই খবরের সত্যতা প্রত্যাখ্যান করে বলেছে, তালেবান যদি এত বিশাল এলাকা দখল করত তাহলে তাদের নেতারা এখন পাকিস্তানে অবস্থান করতেন না। আফগানিস্তানে 20 বছরের দখলদারিত্বের অবসান ঘটিয়ে যখন মার্কিন সেনারা দেশটি থেকে চলে যাচ্ছে, তখন আফগানিস্তানের তালেবানের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষের খবর আসছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র পদাতিক বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপুর বলেছেন, দেশের সীমান্তে সার্বক্ষণিক গোয়েন্দা পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে। প্রতিবেশী দেশ আফগানিস্তানে তালেবান হামলা বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে তিনি আজ এ কথা বলেন। পাকপুর দোগারুন সীমান্ত এলাকা সফর করেন এবং সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন। পাকপুর সেখানে পৌঁছে আরও বলেছেন, ইরান আফগান সীমান্তে পরিপূর্ণ নিরাপত্তা বিরাজ করছে। গত কয়েকদিন ধরে সীমান্তের ওপারে নানা ঘটনা ঘটছে, তবে ইরান সীমান্তে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, উদ্বেগের কিছু নেই। IRGC-র এই কমান্ডার বলেন, আফগানিস্তানের সংঘাতময় পরিস্থিতি বিরাজ করছে। এই পরিস্থিতিতে কোনো চক্র ইরান ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করতে পারে। এ ধরনের প্রচেষ্টা কঠোরভাবে মোকাবেলা করতে ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। ইরানের কোনো সীমান্ত এলাকায় বিন্দু পরিমাণ সমস্যা সৃষ্টি করার সুযোগ দেয়া হবে না বলে তিনি জানান। আফগানিস্তান সীমান্তে ভারী সামরিক সরঞ্জাম পাঠিয়েছে তুর্কমেনিস্তান। ইরানের ফার্স বার্তা সংস্থা জানিয়েছে, আফগান সীমান্তের সুরখাবাদ শহরে তুর্কমেনিস্তানের সামরিক বহর পৌঁছেছে। আফগান সীমান্ত থেকে 4 কিলোমিটার দূরে সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। এ পর্যন্ত যেসব অস্ত্র মোতায়েন করা হয়েছে তার মধ্যে ট্যাঙ্ক, কামান ও সাঁচোয়া যান রয়েছে। আরও অস্ত্র শস্ত্র পাঠানোর প্রস্তুতি চলছে। আফগানিস্তানে তালেবান সেদেশের সীমান্তবর্তী এলাকা দখলে নেওয়ার পর তুর্কমেনিস্তান সীমান্তে সামরিক শক্তি বাড়ানো হল। আফগান সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, আফগানিস্তানের পশ্চিমের হেরাত প্রদেশের 2টি শহর দখলে নিয়েছে তালেবানরা। এর মধ্যে একটি হচ্ছে ইসলাম কালা শহর, যা ইরান সীমান্তে অবস্থিত, অপরটি হচ্ছে তুর্কমেনিস্তান সীমান্তের তুরগুন্দি। তুরগুন্দি শহর দখলের লড়াই চলাকালে তালেবান ও সরকারি সেনাবাহিনীর মধ্যে গোলা বিনিময় হয়েছে। উভয় পক্ষ মর্টার শেল ব্যবহার করেছে। গোলা ও মর্টার শেল গিয়ে তুর্কমেনিস্তানের ভূখণ্ডেও পড়েছে। আফগানিস্তান থেকে 50 জন কূটনৈতিক এবং নিরাপত্তা কর্মীকে দেশে ফিরে নিয়েছে ভারত। এরা সবাই আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহারের ভারতীয় কনসুলেটে কর্মরত ছিলেন। আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয় এই সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। ভারতীয় বিমান বাহিনীর উড়োজাহাজে করে আফগান থেকে তাদেরকে নয়াদিল্লিতে ফেরত নেওয়া হয়েছে। কান্দাহারে ভারতীয় কনসুলেটে কূটনীতিকদের পাশাপাশি সাধারণ কর্মী এবং নিরাপত্তারক্ষী মোতায়েন ছিল। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বলেছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আটকে রেখে বিদেশে সুচিকিৎসার সুযোগ না দেওয়া গুরুতর মানবাধিকার লঙ্ঘন। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এক বৈঠক থেকে এই মন্তব্য করা হয়েছে। বিস্তারিত বলছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ বেআইনিভাবে সাজা দিয়ে আটকে রেখে বিদেশে সুচিকিৎসার সুযোগ না দেওয়া গুরুতর মানবাধিকার লঙ্ঘন বলে মনে করে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। আজ রোববার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল শনিবার অনুষ্ঠিত স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় গৃহীত সিদ্ধান্ত গণমাধ্যমে প্রকাশ করে এমন অভিযোগের কথা জানান। মির্জা ফখরুল জানান, সম্প্রতি যুক্তরাজ্য তাদের পার্লামেন্টে বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে বাংলাদেশের চলমান নিয়ন্ত্রিত রাজনৈতিক অবস্থা এবং চরম অমানবিক আচরণ সহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বেআইনিভাবে আটক ও তার প্রতি অমানবিক আচরণের বিষয়ে বিস্ময় প্রকাশ করেছে। ইতিমধ্যে কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং জাতীয় মানবাধিকার সংগঠন বাংলাদেশের কর্তৃত্ববাদী সরকারের জনগণের মৌলিক অধিকার হরণ, সাংবাদিকদের উপরে নির্যাতন, মিথ্যা মামলা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুমের ঘটনা এসব বৃদ্ধি পাচ্ছে বলে মতামত প্রকাশ করেছে। করোনার মধ্যে চলমান স্থানীয় সরকার নির্বাচন অব্যাহত রাখার পক্ষে প্রধান নির্বাচন কমিশনের মন্তব্যে গভীর ক্ষোভ ও প্রতিবাদ জানানো হয়েছে এই সভায়। বিএনপির স্থায়ী কমিটির সভা মনে করে, শুধুমাত্র সরকারি দলের বশংবদ হিসেবে কাজ করায় এই নির্বাচন কমিশন একটি নির্বাচনও অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারেনি। 2018 একাদশ জাতীয় সংসদ নির্বাচন, উপনির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন সবগুলোকে প্রহসনে পরিণত করেছে। জনগণের অংশগ্রহণ ব্যতিরেকেই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসছি আবারও বিশ্ব সংবাদে। বাংলাদেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 230 জনের মৃত্যু হয়েছে, যা একদিন আগের 212 মৃত্যুর রেকর্ড ভেঙেছে। এছাড়া নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে 11,874 জন। এ নিয়ে করোনায় দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 16,419 জনে, আর মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 10,21,189 জনে। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের বন ও অপ্রচলিত শক্তি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে নাকানি চোবানি খাওয়ানো হবে। আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের বন ও অপ্রচলিত শক্তি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে নাকানি চোবানি খাওয়াবো। তিনি আজ রোববার হাবড়ায় তৃণমূল ছাত্র পরিষদ আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওই মন্তব্য করেন। বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আজ বিজেপির তীব্র সমালোচনা করে বলেন, বলছিলেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। পশ্চিমবঙ্গে লোকসভার মোট ৪২টি আসন রয়েছে। আগামী 2024 সালের লোকসভা নির্বাচনে ৪২টি আসনেই তৃণমূল জয়ী হবে এবং তারা বিজেপিকে পর্যুদস্ত করবে বলে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন।
বলছিলেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি। আরব লীগ থেকে সংযুক্ত আরব আমিরাতকে বহিষ্কারের দাবি জানিয়েছে ফিলিস্তিনের প্রভাবশালী রাজনৈতিক দল ফাতা। দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্বাস জাকি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন এবং ইসরায়েলিদেরকে নাগরিকত্ব দেয় সংযুক্ত আরব আমিরাতকে বহিষ্কার এখন সময়ের দাবি। ইসরায়েলিদেরকে নাগরিকত্ব দেয় সংযুক্ত আরব আমিরাতে দখলদারদের প্রভাব অনেক বাড়বে বলে তিনি মন্তব্য করেন। জাকি আরও বলেন, আরব আমিরাত বিশ্বাসঘাতকতা করেছে। আবুধাবির যুবরাজ ইবনে জায়েদ এই বিশ্বাসঘাতকতার সঙ্গে জড়িত। আরব দেশগুলোর সংগঠন আরব লীগ থেকে এই দেশকে বহিষ্কার করতে হবে। এদিকে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত গত সপ্তাহে এক গোপন সফরে জর্দান গিয়ে দেশটির রাজা দ্বিতীয় আবদুল্লার সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। অজ্ঞাত একজন ইহুদিবাদী কর্মকর্তার বরাত দিয়ে ইসরায়েলি হিব্রু ভাষার নিউজ ওয়েবসাইট ওয়াল্লা জানিয়েছে, সাক্ষাৎটি ছিল অত্যন্ত ইতিবাচক। ইসরায়েল এবং জর্দানের মধ্যে কয়েক বছরে টানাপোড়েনের পর দুপক্ষের শীর্ষ নেতাদের মধ্যে এই প্রথম বৈঠক অনুষ্ঠিত হল। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ হচ্ছে আজকের বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইয়েমেনের সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবী বাহিনী আল বিজয়া প্রদেশে সৌদি নেতৃত্বাধীন জোট এবং আল কায়দা সন্ত্রাসীদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ বিজয় অর্জন করেছে। এই সামরিক বিজয়ের গুরুত্ব সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
ইয়েমেনের সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবী বাহিনী আল বিজায়া প্রদেশে সৌদি নেতৃত্বাধীন জোট ও আল কায়দা সন্ত্রাসীদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সামরিক বিজয় অর্জন করেছে। সৌদি মদতপুষ্ট আল কায়দা সন্ত্রাসীরা আল বিজায়া প্রদেশে জড়ো হলে ইয়েমেনের সরকারি সেনা ও স্বেচ্ছাসেবী বাহিনী তাদের বিরুদ্ধে সাড়াশি অভিযান শুরু করে, ফলে গত কদিন ধরে সেখানে প্রচণ্ড লড়াই চলে। শেষ পর্যন্ত ইয়েমেনের যোদ্ধারা আল কায়দা সন্ত্রাসীদের বিরুদ্ধে বড় ধরনের সাফল্য অর্জন করে এবং সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয়। আল কায়দার এক নেতা টুইটার বার্তায় পরাজয়ের কথা স্বীকার করেছে। পর্যবেক্ষকরা বলছেন, আল বিজায়া প্রদেশে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের বিজয় খুবই গুরুত্বপূর্ণ। এই যুদ্ধের মাধ্যমে আল কায়দা সন্ত্রাসী ও সৌদি নেতৃত্বাধীন জোটের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে এসেছে, কারণ যুদ্ধ চলাকালে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী আল কায়দাকে সব রকমের সহযোগিতা দিয়েছিল, কিন্তু তারপরও ইয়েমেনের বীর যোদ্ধারা আল কায়দাকে পরাজিত করতে সক্ষম হয়। ইয়েমেনের একজন রাজনীতিবিদ আব্দুস সালাম আল হাকিমি বলেছেন, আল কায়দা সালাফি দায়েশ বা আইএস জঙ্গি সহ অন্যান্য সন্ত্রাসী গ্রুপগুলোর সঙ্গে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের সম্পর্ক আছে, যাদের পেছনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্যের বৃহৎ শক্তিগুলোর সমর্থন রয়েছে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, ইয়েমেনের সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবী বাহিনীর অন্যতম লক্ষ্য হচ্ছে মারিব প্রদেশ পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়া। আল বিজায়া প্রদেশ সন্ত্রাসমুক্ত করার ফলে মারিব প্রদেশে বিজয় অর্জনের পথ সহজ হয়ে গেল। তৃতীয় বিষয়টি হচ্ছে, আল বিজায়া প্রদেশ ভৌগোলিক দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থিত, কেননা সানা সহ মোট আটটি প্রদেশ আল বিজায়া প্রদেশকে ঘিরে রেখেছে এবং এখান থেকে ওই আটটি প্রদেশের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ রয়েছে। এ কারণে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ও আল কায়দা সন্ত্রাসীরা আল বিজায়াকে তাদের গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে ব্যবহার করত। এ কারণে ইয়েমেনি যোদ্ধারা আল বিজায়া থেকে সন্ত্রাসীদের উৎখাত করায় এখন রাজধানী সানায় হুথি সমর্থিত ইসলামী সালভেশন সরকারের উপর চাপ অনেকটাই কমে আসবে বলে মনে করা হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে, আল কায়দার বিরুদ্ধে এ বিজয়ের ফলে নিঃসন্দেহে ইয়েমেনি যোদ্ধাদের মনোবল বহুগুণে বেড়ে যাবে। এসব কারণে আল বিজায়া প্রদেশে ইয়েমেনিদের বিজয়কে অনেক গুরুত্বপূর্ণ বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। রাজধানী ঢাকায় করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মাঝেই বেড়ে চলেছে ডেঙ্গু সংক্রমণের হার। এ বিষয়ে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশে ভয়াবহ করোনা পরিস্থিতির মাঝেও বেড়ে চলছে ডেঙ্গু সংক্রমণ। সরকারের স্বাস্থ্য বিভাগের হিসেব মতে গত ছ মাসে শনাক্ত হয়েছে 601 জন ডেঙ্গু রোগী। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, 10 জুলাই সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় 48 জন ডেঙ্গু রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। পাশাপাশি সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এখন পর্যন্ত 179 জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে ঢাকাতেই আছেন 178 জন, আর বাকি মাত্র 1 জন ঢাকার বাইরে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী চলতি বছরের 1 জানুয়ারি থেকে 10 জুলাই পর্যন্ত 673 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন 494 জন। তবে এবছর এখন পর্যন্ত ডেঙ্গুতে কারো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে স্বাস্থ্য অধিদপ্তর জানালেও 7 জুলাই রাজধানীর স্কোয়ার হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইদা নাসরিন বাবলির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তার স্বামী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাসার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজেই এই খবর নিশ্চিত করেছেন। এদিকে শনিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মশক নিধনে চিরুনি অভিযান শুরু হয়েছে। এ সময় কয়েকটি বাড়ির মালিককে জরিমানা করা হয়েছে।
তাদের 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে, অনাদায় 1 মাসের জেল দেওয়া হয়েছে। যদি জরিমানা টাকা পরিশোধ করে তাহলে তাদের অব্যাহতি দেওয়া হবে। আর দ্বিতীয়টাতে যে পরিমাণ লার্ভা পেয়েছি আমরা, এখানে আমরা 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছি।
এই কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, নাগরিকরা যদি তাদের স্ব দায়িত্ব পালন না করে তবে সিটি কর্পোরেশনের একক প্রচেষ্টায় সকল সমস্যার সমাধান করে নগরবাসীকে স্বস্তি দিতে পারবে না। সবাই মিলে একত্রে কাজ না করলে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা কঠিন হবে।
যারা দিন বাড়াদিন বাড়ি করে ছাদে, আঙ্গিনাতে অথবা বেসমেন্টে কোথায় যদি জমা পানি থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন।
এর আগে গত জুন মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে রাজধানীর 2 সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডেই পাওয়া যাচ্ছে এডিস মশা। কোথাও কোথাও এডিসের ঘনত্ব বেড়ে দ্বিগুণ হয়েছে। গবেষণার এই তথ্য এবং ডেঙ্গু রোগীর সংখ্যা পর্যালোচনা করে গবেষকরা বলছেন, জুলাই ও আগস্টে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা আরও বাড়তে পারে। চিকিৎসকগণও বলছেন, ঢাকায় ডেঙ্গু বেড়ে চলেছে। করোনার এই সময়ে ডেঙ্গুর ভয়াবহতা কেউ বুঝতে পারছেন না, নীরবেই বাড়ছে। এখনই নজর দেওয়া না হলে পরিস্থিতির অবনতি হবে।
সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে সংক্ষিপ্ত সংবাদ। আফগানিস্তানের বিভিন্ন এলাকায় সরকারি বাহিনীর সঙ্গে তালেবানের সংঘর্ষ অব্যাহত, নিরাপদে রয়েছে ইরান সীমান্ত। আফগানিস্তান সীমান্তে ভারী অস্ত্র শস্ত্র মোতায়েন করেছে তুর্কমেনিস্তান। 50 কূটনৈতিক ও কর্মীকে দেশে ফিরিয়ে নিয়েছে ভারত। বাংলাদেশে করোনা ভাইরাসে একদিনে 230 জনের মৃত্যুর রেকর্ড। 24 ঘন্টায় আক্রান্ত প্রায় 12,000। আরব লীগ থেকে সংযুক্ত আরব আমিরাতকে বহিষ্কারের দাবি জানিয়েছে ফিলিস্তিনের প্রভাবশালী রাজনৈতিক সংগঠন ফাতা। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের আগামীকালের অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.